exclusively on FusionBD.com.
Глаша.
Глаша.
Шутся небес радио 89.2. Шагот шовеки Глаша Эксфайзит Глаша. Ати Глаша Эксфайзит и шутся тайны шутбен. Та нам учи The Mother of Loretta Sanders. Ашун тахоле шуни The Mother of Loretta Sanders Глаша Эксфайзит. Тарпор авар учичи. Апри шонге ачи ами аджи шерми. Ар ахни ачин Глашай шутся небес радио 89.2. Экдин хут коре ак анто шатта шикхарти. Тар баша теке харие гел. ব্যাপারটা কেমন অদ্ভুত না? সময়টা খুব বেশি আগের না, 2014 সালের 12 ফেব্রুয়ারি। কানাডার নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্স শহরের ছোট্ট একটি ফ্ল্যাটে বাস করত 26 বছর বয়সী লোরেটা স্যান্ড্রেস। নিজের পরিবার থেকে 100 মাইল দূরে এসে সে একা বসবাস করত। মা বাবার একটা বোন নিয়ে তার পরিবার। পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি কখনো। সে প্রতিদিন তার মা অথবা বাবাকে ফোন দিয়ে খোঁজ খবর নিত, তাদের সাথে কথা বলত, আর বোনের সাথে সারাদিন ফেসবুকে কথা বলা তো থাকতই। সে আর তার বোন খুব কাছের ছিল, দুজন সবসময় তাদের সব কথা একজন আরেকজনকে বলত। লোরেটা ছিল অনেক বন্ধুসুলভ ধরনের একটি মেয়ে, সবার সাথে মিলে চলত। তার ভার্সিটিতে অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই তাদের কোনো সমস্যা হলে ছুটে আসত লোরেটার কাছে, লোরেটা ঠিক ঠিক সমাধান দিয়ে দিত। আর লেখাপড়াতেও খুব ভালো ছিল সে, আইনের শিক্ষার্থী ছিল সে। এই শহরে এসে পড়ালেখার পাশাপাশি চাকরি করত লোরেটা, ক্লাস অফিস প্রেমিকের সাথে সময় কাটানো, পরিবারের সাথে কথা বলা আর বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল তাতে। কিন্তু সব দিন কি আর ভালো যায়? ভালোর পরেই খারাপ আসে, এটাই প্রকৃতির নিয়ম হয়তো। লোরেটা তার ফ্ল্যাটের একটা রুম সেখানকারই এক দম্পতিকে সাবলেট দিয়েছিল। সে মাসের বেশিরভাগ সময় রাতে তার প্রেমিকের বাসায় থেকে যেত, তাই নিজের বাসায় তেমন থাকা হতো না। তার প্রেমিকের নাম ইয়েলসিন সোকোটো। ইয়েলসিন গ্রিসের পেল্লা শহরে বসবাস করত। পড়ালেখার জন্য সে ক্যানাডাতে চলে আসে, তাদের সম্পর্ক 2 বছরের বেশি সময় ধরে। কিছুদিন আগেই সবাই জানতে পেরেছে যে তার প্রেমিকা মানে লোরেটা অন্তঃসত্ত্বা। এটা নিয়ে তারা খুব খুশি ছিল দুইজনে, খুশি ছিল তাদের পরিবারও। অনাগত সন্তানটিকে তার একটি পরিবারের মধ্যে দুজনে মিলে বড় করতে চাচ্ছিল, তাই তারা ভাবছিল দ্রুত দুজন একই বাসায় শিফট হয়ে যাবে। 14 ফেব্রুয়ারি 2014 ভালোবাসার দিবসে লোরেটার বোন ডেলিলা সকালে ঘুম থেকে উঠেই তার বোনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে মেসেজ পাঠায়, কিন্তু এর কোনো উত্তর পায় না বোনের কাছ থেকে। সে ভাবে হয়তো লোরেটা তার প্রেমিক ইয়েলসিনকে নিয়ে ব্যস্ত, তাই উত্তর দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পরই ইয়েলসিন তাকে মেসেজ পাঠায়। সে জানতে চায় গত 2 দিনে ডেলিলার সাথে লোরেটার কোনো কথা হয়েছে কিনা, কারণ গত 2 দিন ধরে তার সাথে লোরেটার কোনো যোগাযোগ নেই, এমনকি সে তার বাসায়ও যায়নি। ডেলিলা লোরেটাকে ফোন দেয়, কিন্তু ফোন ধরে না লোরেটা। এবার সে একটু চিন্তিত হয়ে পড়ে, এমন তো আগে কখনো হয়নি। তার বোন তার ফোন ধরেনি, এটা কেমন যেন একটা খটকার বিষয়। সে লোরেটার সব বন্ধুদের বাসায় ফোন দিয়ে লোরেটার খোঁজ নিতে থাকে, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায় না। এমনকি তার রুমমেটরাও তার ব্যাপারে কিছু বলতে পারে না। তারপর সে তার মায়ের বাসায় ফোন দিল, জিজ্ঞেস করলো এই 2 দিনে তাদের লোরেটার সাথে যোগাযোগ হয়েছে কিনা। তাকে আবারও অবাক করে দিয়ে তার মা বললো যে গত 3 দিন ধরে লোরেটার সাথে কোনো রকম যোগাযোগ নেই তাদের। লোরেটা তাদের কোনো ফোন কিংবা কোনো মেসেজও দেয়নি। অন্যদিকে লোরেটার মা যখন শুনতে পেল যে তার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে সঙ্গে সঙ্গে হ্যালিফ্যাক্স রিজিওনাল পুলিশকে ফোন দিয়ে তার মেয়েকে না খুঁজে পাওয়ার অভিযোগ জানায়। পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার তার অভিযোগটা 17 ফেব্রুয়ারি হাতে পায়। অভিযোগে লোরেটার মা ম্যারিয়ান বলে তার মেয়ের প্রেমিকই তার মেয়েকে শেষবারের মতো জীবিত দেখতে পেয়েছিল, তাই পুলিশ যেন ওই নিখোঁজ হওয়ার ব্যাপারে তার সাথে কথা বলে, সে কিছুটা সাহায্য করতে পারবে। তাই পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার আর দেরি না করে তখনই চলে যায় লোরেটার প্রেমিক ইয়েলসিনের বাসায়। লোরেটাকে যেহেতু শেষ সেখানে দেখা গিয়েছে, সেহেতু হয়তো তার নিখোঁজ হওয়ার কোনো সূত্র সেখানে পাওয়া যাবে, আর সেটা ধরেই পুলিশ তাদের কাজে এগোবে। আবার এর মধ্যে কিছু জিজ্ঞাসাবাদও করা যাবে ইয়েলচিনকে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে 13 ফেব্রুয়ারিতে সে শেষবারের মতো তার প্রেমিকাকে দেখে। সময় তখন সকাল 10টার কাছাকাছি। সে জানায় লোরেটা তার নিজ বাসায় যাবে বলে সেখান থেকে বের হয়েছিল। তাদের দুজনের বাসার দূরত্ব খুব বেশি ছিল না, মাত্র 3 মাইল দূরত্ব। এরপর তার সাথে আর দেখা হয়নি, কিন্তু তার এর মধ্যে কয়েকবার একজন আরেকজনকে মেসেজ দিয়েছে। এর মধ্যে লোরেটা তাকে বলেছে যে সে এক বন্ধুর সাথে বাইরে ঘুরতে যাচ্ছে, বাসায় ফিরেই তাকে ফোন করবে। কিন্তু এরপর থেকে আর কোনো ফোন আসলো না। পুলিশ একটা লিড পেয়ে যায় এই কেসে। লোরেটা কোথায় আছে সেটা জানতে হলে সে বন্ধুকে খুঁজে বের করতে হবে যার সাথে সে ঘুরতে গিয়েছিল। কিন্তু মেসেজে তো সে কোনো নাম উল্লেখ করেনি, আর এদিকে ইয়েলচিনও জানে না সেটা কি হতে পারে। পুলিশ তখন লোরেটার একটা ছবি দেখতে চাইল। ইয়েলচিন তাদের একটা ছবি দিল যেটাতে লোরেটা খুব সুন্দর একটা নীল রঙের গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তারা ছবিটা তাদের সাথে রেখে দিল। তারা তাদের সন্দেহ তালিকায় ইয়েলচিনকেও রেখে দেয়। চলে যাওয়ার আগে পুলিশ অফিসার ক্রিস্টিন ফ্রেজার একবার ইয়েলচিনের পুরো ফ্ল্যাটটা খুঁড়ে দেখল। সে বাসার ধোয়া মোছার জিনিসপত্র খুঁজছিল, অথবা বাসায় কোথাও কোনো রক্তের দাগ পাওয়া যায় কিনা সেটাও দেখছিল। কারণ হতেও তো পারে যে সে নিজেই লোরেটাকে খুন করে লাশ কোথাও রেখে দিয়েছে, কিন্তু তারা তেমন কিছুই পেল না। তবুও চলে যাওয়ার সময় বারবার তাদের মনে হতে থাকলো এখানেই কোনো একটা জায়গায় গরমিল রয়েছে। পুলিশ সেখান থেকে সোজা চলে গেল লোরেটার বাসায়। সেখানে গিয়ে অনেকবার দরজা নক করার পরও কেউ দরজা খুলে না, তাই পুলিশ বাড়ির মালিককে ডেকে নিয়ে আসে দরজা খুলে দেওয়ার জন্য। ঘরের ভিতরে ঢুকে কোনো কিছুই মনে হলো না পুলিশের। ঘরের ভিতরটা একদম সাজানো গোছানো, ফ্রিজ ভর্তি খাবার আর কাঁচা বাচ্চা দিয়ে, যেন দেখে মনে হবার কোনো উপায় নেই যে এটা একটা নিখোঁজ ব্যক্তির ফ্ল্যাট। পুলিশ সারা ঘর তল্লাশি চালিয়েও তেমন কিছুই পেল না। এরপর সেখান থেকে বের হয়ে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করলো। সবাইকে জিজ্ঞেস করলো তারা লোরেটাকে কে, শেষ কবে, কখন, কোথায় বা কার সাথে দেখেছে। তাদের মধ্যে একজন জানায় যে সে লোরেটার রুমমেট দম্পতিকে ভালোবাসা দিবসের আগের দিন একসাথে ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দিন দেখে, কিন্তু তারা কেউ লোরেটাকে দেখেনি। তাই পুলিশ বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো বাড়িতে কোথাও কোনো সিসিটিভি লাগানো আছে কিনা। তখন সে জানায় যে নিচতলার করিডোরে একটা সিসিটিভি রয়েছে যেটা দিয়ে বাড়ির মেইন লবি পর্যন্ত দেখা যায়। সেদিন সকালে লোরেটার প্রেমিক জানায় যে 4 দিন আগেই লোরেটার তার নিজের বাসায় ফিরে যাওয়ার কথা, এটা বলেই সে তার বাসা থেকে বের হয়েছিল। এখন পুলিশ সিসিটিভি ফুটেজের সাথে সেটা মিলিয়ে দেখবে। যেহেতু ইয়েলচিন বলেছিল লোরেটা তার বাসা থেকে বের হয়েছে 13 ফেব্রুয়ারি সকাল 10টায়, তাদের বাসার দূরত্ব প্রায় 15 মিনিটের মতো, তাই 10:15 মধ্যে লোরেটা তার বাসায় পৌঁছে যাবার কথা। পুলিশ 10:15 থেকে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। সেখানে তারা দেখতে থাকে নানা ধরনের মানুষ একের পর এক এই বাড়িতে ঢুকছে আর বের হচ্ছে, কিন্তু লোরেটাকে আর এই বাড়িতে দেখা যায় না। এভাবে 45 মিনিট পার হয়ে যায়, তখনও লোরেটা বাড়িতে ঢোকেনি। পুলিশ যা ভাবতে শুরু করে যে ইয়েলচিন মিথ্যে কথা বলছে, আর ঠিক তখনই তারা দেখে লোরেটাকে স্বাভাবিকভাবে বাইরে থেকে এসে বাড়ির ভিতরে ঢুকে লিফটে উঠে যেতে। ব্যাস এবার দেখতে হবে লোরেটা কখন বা কার সাথে বাড়ি থেকে বের হয়। সিসিটিভি ফুটেজে পুলিশ প্রায় 3 ঘন্টার মতো দেখেও কিছু পায় না। তারা বুঝতে পারে যে লোরেটা বাসাতে অনেকটা সময় থেকে তারপর বের হয়েছিল, তাই সিসিটিভি ফুটেজ তাদের আরো অনেক সময় ধরে দেখতে হবে। বাড়িওয়ালার কাছ থেকে তারা সিসিটিভি ফুটেজের একটা সিডি নিয়ে নিল পুলিশ স্টেশনে বসে দেখার জন্য। সেই সাথে তারা পুলিশ স্টেশনে গিয়ে লোরেটার রুমমেট দম্পতি ব্লেক আর ভিক্টোরিয়ার সাথেও যোগাযোগ করবার চেষ্টা করে, কারণ এই ইনভেস্টিগেশনে তারা অনেক সাহায্য করতে পারবে। তাদেরকে ফোন করলে ভিক্টোরিয়া জানায় যে তাদের বাসা থেকে 200 মাইল দূরে তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছে তারা। এর মধ্যে তাদের রুমমেট লোরেটার সাথে কোনো যোগাযোগ হয়নি তাদের। পুলিশ আবার লোরেটার ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ডের তথ্য নিতে শুরু করলো, কারণ এর মধ্যে যদি সে কিছু কিনে থাকে তাহলে সেটাও তাদের তদন্তে সাহায্য করবে। অন্তত পুলিশ লোরেটার কিছু ফুড স্টেপস পেয়ে যাবে। তার পরের দিন লোরেটার বোন ডেলিজা চলে আসে এখানে। সে প্লেন থেকে নেমেই সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে যেই ডিটেকটিভ তার বোনের নিখোঁজ কেসের দায়িত্বে আছে তার সাথে কথা বলতে চায়, আর তাকে জানায় যে সে এই কেসে তাদের সাহায্য করতে চায়, আর তার কাছে লোরেটার প্রেমিক ইয়েলচিনের ব্যাপারে বেশ কিছু তথ্য রয়েছে। কিছুদিন আগে একবার লোরেটা তাকে বলেছিল সে তার আর ইয়েলচিনের সম্পর্কটা রাখতে চাচ্ছে না, যদিও সে এই ব্যাপারে নিশ্চিত ছিল না। সে বলেছে যে সে এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছে। কথায় কথা সম্পর্ক না রাখতে চাওয়ার কথাটা লোরেটা ইয়েলচিনকে বলে দিয়েছিল, আর এটা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝগড়া চলছিল। তাই ললিতার বোনের নিখোঁজ হওয়ার পিছনে ইয়েলচিনকে সন্দেহ করছিল। পুলিশ তার স্টেটমেন্ট নিয়ে রাখলো। সেদিনই কিছুক্ষণ পরে ললিতা ব্যাংকের রিপোর্ট চলে আসে। সেখানে দেখা যায় ললিতা তার নিখোঁজ হওয়ার দিনে অর্থাৎ 13 ফেব্রুয়ারি নিজ বাসায় ঢোকার 6 ঘন্টা পরে টিম হর্টনস কফি শপে তার ডেবিট কার্ড ব্যবহার করেছিল। এই কফি শপটা ললিতার বাসা থেকে 10 মাইল দূরে, তার মানে নিশ্চয়ই সে এতটা পথ গাড়ি চালিয়ে গিয়েছে। পুলিশ কফি শপে যায় সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করতে, আর সেই কফি শপের সিসিটিভি ফুটেজ দেখতে, যদি কোনো ক্লু পাওয়া যায়। কফি শপের মালিক পুলিশে নিয়ে গেল সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য। বিকেল 5টা থেকে তারা ফুটেজ দেখা শুরু করলো। খুব বেশিক্ষণ না, ঠিক 5টা 1 মিনিটে তারা দেখতে পেল ললিতা সেই নীল গাড়ি, গাড়িটি কফি শপের ড্রাইভওয়েতে এসে কফি নিয়ে চলে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজটা আরেকবার দেখে এবং সেখানেই তারা দেখতে পায় যে ওই গাড়িতে ললিতা একা ছিল না, তার সাথে আরেকজনও ছিল সেই সময়। কিন্তু সেটা কে ছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না। 2014 সালের 18 ফেব্রুয়ারি ললিতা তার রেস নিখোঁজ হওয়ার 5 দিন পার হয়ে গেছে। তার মা বাবা সহ পরিচিত সবাই তখনও তার জন্য আশান্বিত হয়ে বসে আছে, কারণ তার নিখোঁজ হওয়ার পর আর কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তাদের আশঙ্কা এইটুকু যে ললিতা জীবিত আছে আর খুব শীঘ্রই পাওয়া যাবে তাকে। এদিকে পুলিশ টিম হর্টনস কফি শপের সিসিটিভিতে পাওয়া ফুটেজে সর্বশেষ দেখতে পায় তাকে। ললিতা তার গাড়িতে একা ছিল না, তার সাথে ছিল অন্য কেউ। সাথে কে ছিল সেটা জানতে হলে পুলিশের আরেকটু কাছ থেকে পাওয়া কোনো সিসিটিভি ফুটেজ দেখতে হবে। তাই তারা আবার গেল সেই কফি শপে। সেখানে গিয়ে কফি শপের ভেতরের সিসিটিভির ফুটেজ দিতে বলল তাকে। তারপর সেটা পুলিশ স্টেশনে নিয়ে তারা দেখা শুরু করলো। ঠিক 5টা বেজে 1 মিনিট থেকে, মানে যখন ললিতা গাড়ি নিয়ে কফি শপের ড্রাইভওয়ে থেকে কফি কিনে নেয়। কফি শপের ভেতরে সিসিটিভি ফুটেজে খুব বেশি কিছু দেখা যাচ্ছিল না, কারণ ওয়েটার জানালার সামনে দাঁড়িয়ে কফি সার্ভ করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়েটার সেখান থেকে সরে গেল, আর তখনই জানালা দিয়ে ললিতার গাড়িতে কে কে ছিল সেটা দেখা গেল। কিন্তু এ কি, গাড়িতে যাকে দেখা যাচ্ছে সেটা তো ললিতা না, কিংবা তার প্রেমিকও না, তাহলে কারা তারা? পুলিশ ভাবলে এটা হয়তো ললিতার সেই বন্ধু যার সাথে বাইরে ঘুরতে যাওয়ার কথা সেই ইয়েলচিনকে মেসেজ করে জানিয়েছিল, কিন্তু সেটা কে ছিল তা জানায়নি ললিতা। পুলিশের এখন দরকার সেই নীল গাড়ির কফি শপ থেকে আর কোথায় কোথায় গিয়েছে সেটা জানার। তাই তারা বের হয়ে গেল সেই কফি শপের আশেপাশে আরো কোনো সিসিটিভি আছে কিনা তার খোঁজ নিতে, কিন্তু কোনো লাভ হলো না। সেখানে আর কোনো সিসিটিভি পাওয়া গেল না। ললিতা নিখোঁজ হওয়াতে সবচেয়ে বেশি ভেঙে পড়ে ইয়েলচিন, কারণ তার পেটে রয়েছে তাদের অনাগত সন্তান। ললিতা কোথায় কিভাবে আছে, তার সন্তানের কিছু হলো কিনা, সেটা নিয়ে সব দুশ্চিন্তা ঘুরতে থাকে ইয়েলচিনের মাথায়। ললিতার বোন জালিলা আশেপাশের সব এলাকায় নিখোঁজ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিতে লাগলো। সেই বিজ্ঞপ্তিতে ললিতার ছবি আর তার গাড়ির ছবিও জড়িয়ে দিল। বলা হলো কেউ যদি এই সম্পর্কে কোনো তথ্য জানে তাহলে যেন সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করে, সে একটা টিভি চ্যানেলে অনুষ্ঠান করে এটা নিয়ে। ললিতার নিখোঁজ হওয়ার ইনভেস্টিগেশনে একটি নতুন ধারা পায় যখন এক পুলিশ অফিসার সেই কফি শপ থেকে প্রায় 100 গজ দূরে সোবেইস গ্রোসারি স্টোর নামের একটা সুপার শপের বাইরে সিসিটিভি খুঁজে পায়। সেই সিসিটিভির ফুটেজ খুঁজে তারা দেখতে পায় সুপার শপের বাইরে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা আছে। সেখানে এসে যোগ হলো ললিতার নীল গাড়িটিও। গাড়িটা পার্কিং লটে থামার পরপরই ললিতা নীল রঙের একটা জ্যাকেট পরে গাড়ি থেকে বের হয়। বের হয়ে ঠিক কোথায় যায় সেটা দেখা যায় না। ভালোভাবে দেখার জন্য পুলিশ সুপার শপের ভিতরে থাকা সিসিটিভির ফুটেজ নিয়ে আসে। সেখানে দেখতে পাওয়া যায় ললিতা শপের ভিতর ঢুকলো, এই প্রথম তার চেহারা ভালোভাবে দেখা গেল। কিন্তু এ কি, নীল জ্যাকেট পরা যে মেয়েটাকে এতক্ষণ পুলিশ ললিতা ভেবে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল সেটা ললিতা না, কিন্তু গাড়িটা ঠিক ললিতার। আবার সে কেনাকাটা করতে ব্যবহারও করেছে ললিতার ব্যাংকের কার্ড। তাহলে এই মেয়েটা কি? নীল জ্যাকেট পরে মেয়েটা কিছু কেনাকাটা করে শপ থেকে বের হয়ে আবার ললিতার গাড়িতে উঠল। এখন পুলিশ খুঁজছে আসলে কারা ললিতার গাড়ি এবং ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করছে। নিখোঁজ হওয়ার দিন ঠিক বিকেল 5টায় লোরেটা তার বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু সে আসলে গেল কোথায়? সবাইকে অবাক করে দিয়ে লোরেটার গাড়ি খুঁজে পাওয়া গেল তার বাসা থেকে অনেক দূরে কানাডার হ্যারো অন্টারিও শহরে। পুলিশ সেই গাড়ি থেকে গাড়ির চালক আর নীল জ্যাকেট পরা সেই মেয়েটিকে আটক করে নিয়ে যায় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করার জন্য। গাড়ি চালক তার পরিচয় দেয় ব্লেক, আর নীল জ্যাকেট পরা মেয়েটা ভিক্টোরিয়া। মানে এই দুজনেই লোরেটার বাসায় সাবজেক্ট থাকা সেই দম্পতি। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ ব্লেককে জিজ্ঞেস করে তাদের কাছে কেন লোরেটার গাড়ি, তারা কেন এতদিন ধরে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। এর উত্তরে ব্লেক বলে ভালোবাসা দিবসে সে আর তার প্রেমিকা ভিক্টোরিয়া শহরের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু শহরের বাইরে যাওয়ার প্লেনের টিকিট অনেক ব্যয়বহুল হয়, তারা তাদের প্ল্যান বাদ দিতে চায়। আর তখনই লোরেটা তাদের জানায় যে সে তার গাড়িতে বিক্রি করে দিতে চায়। গাড়ির দাম খুব কম হয় ব্লেক ভাবে এই গাড়িতে কিনে নিয়ে সে আর তার প্রেমিকা ড্রাইভ করে শহরের বাইরে গিয়ে ঘুরে আসতে পারবে, তাই তারা গাড়িটা কিনে নেয় লোরেটার কাছ থেকে। শহরের বাইরে ড্রাইভে যেতে যেহেতু বেশ খানিকটা সময় লাগবে, তাই তারা আগের দিন মানে 13 ফেব্রুয়ারিতে রওনা দিয়ে দেয়। পথে একটা কফি শপে আর একটা সুপার শপে থামে পথে গাড়িতে খাওয়ার জন্য। ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে, কিন্তু লোরেটা নিখোঁজ হওয়ার পর তাকে ফোন দিলে সে পুলিশকে জানায় যে তারা তাদের পরিবারের সাথে অন্য শহরে সময় কাটাচ্ছে, আর লোরেটার সাথে কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে। সে জানে না লোরেটা কোথায় আছে। সেই কথা আর এখনকার কথার মধ্যে কোনো মিল খুঁজে পেল না পুলিশ। আর যদি তারা লোরেটার কাছ থেকে তার গাড়ি কিনেও থাকে, তাহলে তার ব্যাংকের কার্ড কেন তাদের কাছে থাকবে, তাদের সন্দেহ হয়। তারা কিছু তল্লাশি চালায় এবং দেখতে পায় লোরেটার মোবাইল ফোন ভিক্টোরিয়ার কাছে আর ব্লেকের কাছে ব্যাংকের ডেবিট কার্ড। এরপর পুলিশ তাদের আটক করে রাখে। লোরেটার নিখোঁজ হওয়ার সাথে আসলেই তাদের রুমমেট দম্পতির কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতে পুলিশ আবার তার বাসার নিচে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। যদি সেখানে লোরেটার সাথে তার রুমমেটের দেখা যায়, সিসিটিভির ফুটেজে পুলিশ দেখতে পায় লিফট থেকে একটা লোক দেখতে কিছুটা ব্লেকের মতো। ফুটেজে দেখা যায় সে কালো রঙের খুব ভারী আর বড় একটা ব্যাগ দুই হাতে ধরে নিয়ে লিফট থেকে বের হচ্ছে। ব্যাগটা নিয়ে সে বিল্ডিং থেকে বের হয়ে কোথায় চলে গেল সেটা দেখা যায়। ঠিক 7 মিনিট পর সে আবার ফিরে আসে, হাতে তার একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগটা নিয়ে সে আবার কোথায় কেন যায়। পরে যখন আবার ফিরে এসে লিফটে উঠে তার রুমে ফিরে যায়, তখন সে প্লাস্টিকের ব্যাগটা দেখতে পাওয়া যায় না তার হাতে। ঘণ্টাখানিক পর তাকে আবার লিফট থেকে বের হতে দেখা যায় হাতে দুইটা লাগেজ নিয়ে। ফির তখন পর্যন্ত লোরেটাকে দেখতে পাওয়া যায়। লাগেজগুলো বাইরে কোথায় যেন রেখে এসে সে আবার লিফটে করে তার রুমের দিকে চলে যায়। আবার প্রায় আধা ঘন্টা পর সে আর ভিক্টোরিয়া একসাথে বের হয়। এবার তাদের দুজনের হাতেই আরো কিছু ব্যাগ। দেখে মনে হলো তারা দুজনেই তাদের জিনিসপত্র সব ব্যাগে নিয়ে কোথাও যাচ্ছে। পুলিশ বারবার তাদের এই ব্যাপার জিজ্ঞেস করে তারা দুজনেই চুপ থাকে, কিছু বলতে রাজি হয় না। তাই পুলিশ বাধ্য হয়ে তাদের ফোন চেক করে। ব্লেকের ফোনে পুলিশ খুবই আকস্মিক একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটি তার প্রেমিকার। ভিক্টোরিয়া সেই ভিডিওতে মাতাল হয়ে তাকে বলতে থাকে, তুমি তো বলেছিলে যে তুমি লোরেটাকে খুন করতে চাও, তাহলে এখন কেন এত ভয় পাচ্ছ? এটা দেখার পর পুলিশের আর বুঝতে বাকি থাকলো না যে আসলে তারাই লোরেটাকে খুন করেছে। ডিটেকটিভ ভিক্টোরিয়াকে একটা জিজ্ঞাসাবাদ করে। সে অনেকক্ষণ পর অবশেষে মুখ খুলে সে জানায় ব্লেক খুন করেছে লোরেটাকে। শ্বাস রোধ করে সে লোরেটাকে মেরে ফেলে, আর খুন করার কারণটা হচ্ছে মাত্র $600। তাদের কাছ থেকে লোরেটা $600 পেত, সেটা তাদের কাছে ছিল না। তাদের আর্থিকভাবে কিছু সমস্যা হচ্ছিল, তাই তারা লোরেটাকে মেরে তার টাকা নিয়ে নেওয়ার প্ল্যান করে এবং করেও সেটা। লোরেটাকে মেরে তার লাশ ব্যাগে ভরে তারই গাড়িতে তোলে। খুনের কথা গোপন করার জন্য ভিক্টোরিয়া লোরেটা হয়ে জেল টিমকে একটা মেসেজ পাঠায়। তারপর তারা লাশ ফেলে দেয় হাইওয়ের পাশে একটা জঙ্গলে। লোরেটা নিখোঁজ হওয়ার 13 দিন পর এই কেসের রহস্য ভেদ হয় এবং সেই সাথে তার লাশ খুঁজে পাওয়া যায়। 2 বছর এই মামলা চলে। অবশেষে 2016 সালে তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। টাকা, এই টাকার লোভ মানুষকে কিনা করাতে পারে। ব্লেক আর ভিক্টোরিয়া শুধু লোরেটাকেই খুন করে, খুন করেছে তার পেটে থাকা নিষ্পাপ শিশুটিকেও। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে?
Kuasha.
এতক্ষণ ধরে শুনছেন কুয়াশা এক্সপ্রেস এর সত্যি কাহিনী দ্য মার্ডার অফ লোরেটা চালমার্স। আর এখন শুরু হয়ে যাচ্ছে কুয়াশার মূল কাহিনী। প্রথমে রয়েছে গল্পের প্রথম পর্ব। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন জাসিয়া বিনতে শামিম। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন আজি শামিমের সঙ্গে কুয়াশায়। ১৮ বছর বয়সটা খুব রোমাঞ্চকর বয়স, অনেক রঙিনও বটে। বিভিন্ন ফুলের রং আর প্রজাপতির পাখার সব রং এসে রাঙিয়ে দেন। ১৮ বছর বয়স ছুটে চলে ঝড়ের গতিতে, একে থামানো যেন প্রায় অসম্ভব। হাজার অনুভূতি এসে কড়া নাড়ে মনের দরজায়, নিজেকে তখন এক মুক্ত পাখি মনে হয়। এই বয়সে যেন সব ভালো লাগে, কিন্তু আবার এই বয়সে একটা মানুষ সবচেয়ে বেশি ভুল করে। কোনো কিছুর মোহে পড়ে ভালো মন্দির হিসাবটা যেন মাথায় থাকে না, আর তখনই আসে বিপদ। হিংসা, ক্ষোভ আর প্রতিশোধ সব কিছু শেষ করে দিতে এই তিনটা শব্দই যথেষ্ট। গল্পের শুরুটা খুব সাধারণ, সাদা মাটি, কিন্তু আস্তে আস্তে সবটা কেমন বড় পাঠ হয়ে যায়। শঙ্কর দাস পূর্বাঞ্চলের একদম শেষের দিকের একটি গ্রামে বাস করত সে। শঙ্কর ছোটবেলা থেকে অনাথ, তার মা ছিল অবিবাহিত। শঙ্করের জন্মের সময় সে মারা যায়, তাই শঙ্করের বাবার পরিচয় কখনো জানতে পারিনি কেউ, এমনকি শঙ্কর নিজেও। মা মারা যাওয়ার পর থেকে মাসির কাছে সে বড় হয়। এই মাসিটাকে খুব আদর করত। শঙ্করের বয়স যখন 10 বছর তখন সে মাসি আরকে বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হল। কিন্তু দিন পার হয়ে রাত নেমে এলো, কিন্তু মাসি আর ফিরে এলো। এরপর থেকে মাসি রেখে যাওয়ার ঘরটাই ছিল তার একমাত্র সম্বল। ছোটবেলায় গ্রামের মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে দিনে দুবেলা খাবার খেত। কেউ কেউ আবার তাদের ছেলের পুরনো কাপড়ও দিতে শঙ্করকে পড়তে। এভাবে কেটে যেতে শঙ্করের দিন। আস্তে আস্তে সে বড় হয়। শঙ্কর দেখতে ছিল বেশ সুদর্শন, যেমনি গায়ের রং তেমনি চেহারা ধরো। এছাড়াও এমনিতে সে খুব নম্র ভদ্রতা খেলেছিল, তাই গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত।
নন্দী, তুমি আজকে আইতে এত দেরি করলা কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে দাঁড়ায় আছি এখানে।
আর কইও না, আমি বাইরুমো আর অমন সময় বর্দা কইলো খাওন বাইরে দিতে। তুমি তো জানোই বর্দারে আমি খাওন বাইরে না দিলে সে খাইতে পারে না, তাই তো একটু দেরি হয়ে গেল।
আচ্ছা বুঝছি, কাল হাত বইছিল, আমিও কেছিলাম তাই। এখন দেখো তো এই প্যাকেটটার মধ্যে তোমার লেগে কি আছি।
আমি
জানি, ওই যে ওইদিন তুমি তোমার শরীরে কইতেছিলে না তোমার লাল রং খুব পছন্দের, আমি শুইনা ফেলাইছি। এখন একটু পরো, দেখি কেমন লাগে। তোমরা জমিদার বংশ, আমার কাছে কি তোমার বিয়া দিব?
তোমার না কইছি এসব কথা করবে না, বাবারে কইলে উইব, বাবা ঠিকই মাইনা নিব। আর মাইনা না নিলে বা কি, তুমি আর আমি পালাই যাও যেই দিকে দুই চোখ যায়, আমাকে পাশে গ্রামের মন্দিরে যাইয়া বিয়া করে ফেলাবো। তারপর অনেক দূরে একটা ঘর তৈরিয়া সেখানে তুমি আর আমি থাকবো।
না দেহ, আমার বাবা মা নাই, আমি বুঝি তোমার বাপ মায়ের কষ্ট দিয়ে আমি থাকতে পারুম না, যেমনি হোক আমি তাগোরে রাজি করাবো। কিছুদিন পরে আমি নিজেই আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তোমার বাড়ি।
তোমার মতো এত ভালো মানুষ আর দুইটা দেরি নাই শঙ্কর, আর তোমার বাড়ির সবাই খুব পছন্দ করে, কেউ অমত করব না। দেখো
ঈশ্বর যদি চায় তাহলে তাই হইব। আচ্ছা তুমি এখন বাড়ি যাও, কিছুক্ষণ পর তোমার বর্দা এই রাস্তা দিয়ে বাজারে যাইব, দেখা ফেলাইলে সমস্যা আছে।
আচ্ছা আমি গেলাম, তুমি সাবধানে থেকো।
হ্যাঁ দেখি কাল সকালে একটু সদরে যাব, কাম আছে কিছু, সেখান থেকে আইসা তোমার খবর দিব।
আচ্ছা সকালে সদরে গেল, বেলা পার হইয়া সন্ধ্যা হইয়া যাইতেছে, আর কোন খোঁজ নাই। কাজ পড়ে গেল কিনা তুই খালি খালি চিন্তা কর। আচ্ছা এমনও তো হইতে পারে যে আইসা বসতে কিনা তোরা খবর দিতে ভুল লাগেছে। ও কখনো আমার কথা বলতে পারে না জানোস। কালকা ওরে কি করছে?
কি
কইছে? আর কিছুদিন পরেই নাকি আমাকে বাড়ি আইব বিয়ার প্রস্তাব নিয়ে। আমার মা বাবা আর বড়দার লগে কথা কইব, তারপর খুব ধুমধাম কইরা আমাকে বিয়া হইব। আচ্ছা নন্দিতা তোর কি মাথা টাথা খারাপ? আমার কত কেন মানুষটার জন্ম কই? কি তার বংশ পরিচয়? ওর তো বাবা নাই জানিস তো, মা মরে গেছে ছোট থাকতে। তো তুই বুঝতেছিস না সে জাত সারা একখান মানুষ, আর তুই জমিদার বংশে, আর তোর কপিয়া এমনটা হয় না রে। এরা কোনো মানুষে নিব না, গ্রামে অনেক কথা উঠবো এরা লইয়া। কেন হইব না? ভালো তো আর জানতে ইচ্ছা বাসি নেই, মন দিয়া বাসছি, আর মানুষে কথা কইলে আমার কি? তুই তো কারোর কথাই শুনবি না, এটা জানি, তই কইয়া দিলাম এটা আর ভালো ফল হইব না। তোর এত লাগে কে? তুই কি তারে ভালোবাসো? কি করছি সব? তোর মাথাটা পুরাই গেছে, আমি বাইর গেলাম।
নন্দিতা দেব দেখতে অপরূপ সুন্দরী, আর তার চুলগুলো ছিল একদম হাঁটু পর্যন্ত, কালো দীর্ঘ লম্বা ছিল। শঙ্কর দাস যে গ্রামে থাকত সেই গ্রামের এক জমিদার বংশের মেয়ে নন্দিতা, বাবা মায়ের একমাত্র মেয়ে, খুব আদরের ছিল। বিশেষ করে তার বড় ভাইয়ের চোখের মনে ছিল নন্দিতা। গ্রামে তাদের বিশাল জমি জমা, নাম ধাম সম্মান আর মর্যাদা, বেশ প্রভাবশালী ছিল এই পরিবারটি। বাজারে তাদের বেশ কিছু ব্যবসা ছিল, আর শঙ্কর দেব তাদের কিছু জমি দেখাশোনা করত। মাঝে মাঝে বাজারে তাদের দোকানেও বসত। সেই থেকে নন্দিতা শঙ্করের মেলামেশা, আস্তে আস্তে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে, তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখানে আরেকটা সমস্যা ছিল, নন্দিতার উপর একটা খারাপ নজর ছিল। ছোটবেলা থেকে এটা নন্দিতার আশেপাশে ঘুরে দাঁড়াত, প্রায় নন্দিতা বুঝতে পারত, কিন্তু সে এটা নিয়ে তেমন কোনো মাথা খাওয়াত না। সে ভাবতো এটা হয়তো তার মনের ভুল।
নন্দি, ওই নন্দি,
যে বাবা আইতেছি। কো
কি রে বইনা মা, তোর তো দেখাই পাওয়া যায় না, সারাদিন ঘুরে বেড়া, বড় হইছ, এবার একটু সংসারে মন না দিলে চলে? আচ্ছা যাও গ্রাহন, ভালো একটা খবর আছে, তোর লেগা পাশের গ্রাম থেকে একখান বিয়ার প্রস্তাব আইছে, পাত্র বালা দেখতে কোনো রকম, তো অনেক উঁচা বংশের পূর্বপুরুষ জমিদার, এমনও কম না তারা, কেরামে তাকে অনেক সম্মান।
আমি বিয়া করুম না।
কেন বিয়া করবি না? কেন বয়স কি তোর কম হয়েছে? ডান ঘুরে মাইয়া ঘুরতাছস? আরে আমার কেমন দুঃখে, আরে ঘুম, তোর বিয়ার বয়স হয়েছে, তার উপরে আবার ভালো পাত্র, তা বিয়া করতে দোষটা কি? ওমা চলে গেল, কি হলো ব্যাটার, কিছু তো বুঝলাম না।
কি করস তুই এখানে আমার কাছে?
আচ্ছা আমি ছোটবেলা থেকে দেখি আপনি রে, আপনি আমার কুইসানি ডাকেন, কেডা আপনি?
আইলেই সব জানতে পারবি।
কি হয়েছে, কান্দস কেন রে মা?
কিছু হয় নাই মা,
আমার কাছে কিছু লুকাইস না
মা, আমি বিয়া করব না মা, আমি বিয়া করব না।
কেন? ছেলে তো খুবই বালা, উষা বংশ শসিয়া বিয়ে,
বংশে কি সব হয় মা?
এই রে নিয়ম মা। কেন তোর কি কোনো পছন্দ আছে? আমার কেদা
আছে একজন,
ও তাই ক, এখন বুঝছি কেডা
কোন চাইব না।
শরম পাশকে আমারে ক, আমি দেখি কি করুন যায়।
শঙ্কর
আমাগো দোকানে শঙ্কর,
হ
এইডা এইটা তুই কি কইলি মা?
কেন
ছেলেডা দেখতে শুনতে তো ভালাই, তয় ওর তো কোনো বংশ পরিচয় নাই। আচ্ছা আচ্ছা কান্দিস না মা, আমি দেখি কি করুন যায়।
সত্যি কইতাস?
হ আমার একমাত্র মাইয়া তুই, তোর সুখের লেগিয়া আমি সব করুম।
আর শঙ্করে আমার
ভালাই লাগে, অনেক সুন্দর চেহারা, ব্যবহারও ভালা, তোর বাবার লগে কথা কইতে হইব। তাই এখন না সব বুঝা, দেখি যা করার আমি করমু।
এই যে আপনি কি আছেন, আমি একটু কথা করতে চাই আপনার লগে। তুমি ডাকবা আর আমারে পাইবা না, তা কি হয়? কও কি কইবা।
না মানে এমনি কিছু লাগবো না আমার,
কারো লগে কথা কইতে ইচ্ছা করতেছিল তাই আপনারে ডাকলাম।
খুব ভালো করছো।
আচ্ছা আপনি কেডা? আমি আপনারে দেখতে পাই না কেন, শুধু আমি আপনার কথা শুনি কেন? কি চান আপনি?
আমার না দেখাই ভালো, দেখলে তুমি চমকায় যাইবা।
আমি জানতে চাও আমি কি চাই?
হ কি চান আপনি?
মুক্তি।
আমি মুক্তি চাই।
আমি এতে আপনারে কেমনে সাহায্য করতে পারি?
একমাত্র তুমি পারো আমার মুক্তি দিতে। এক অভিশাপে আমি বছরের পর বছর এখানে আটকায় আছি।
কিসের অভিশাপ?
সে অনেক বছর আগের কথা, আমিও তখন এই বংশের একমাত্র মাইয়া ছিলাম, সবার কত আদরে ছিলাম, কিন্তু আমার খুব অহংকার আছিল, সবাই আমারে দেখতে পরিলান কইতো, তো অনেক দূর থেকেও মানুষ আয়তো আমার দেহার লেখা। আমার সে অহংকারই আমার পতন ঢেকে আনছে। এক জাদুঘরে আমার অভিশাপ দিল, আমি জন্ম আর মৃত্যুর মাঝখানে পড়ে রুমু, আমার বাড়ি হইব এমন এক জায়গায় যে আমি কেউ চাইব না, কেউ জানবই না যে আমি আছি।
তয় এই অভিশাপ থেকে আমার মুক্তির উপায় আছে, আর সেইটা হলো তুমি। এখন তুমি পারবা আমার মুক্তি দিতে।
আমি?
আচ্ছা কি করতে হইব কন?
সময় হোক, সময় হইলেই সব জানতে পারবা।
কল্পনায় জমিদার বংশে রয়েছে, দেখতে ছিল অপরূপ, এই দেখতে মুগ্ধ হয়ে গেছে। আশেপাশের গ্রাম থেকে তাকে দেখতে মানুষ চলে আসতো। একদিন বিকেলে কল্পনা দিঘির পাড়ে বসে তার বিস্তৃত বোনের সাথে গল্প করছিল। ঠিক সেই সময় ভিখিরি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখতে খুবই উৎসুক চেহারা। ভিখিরিটা কল্পনাকে দেখে তার দিকে এগিয়ে যায় কিছু একটা বলতে, কিন্তু কল্পনা তাকে দেখে মুখ বুঝকে চিৎকার করে বলে, এই নোংরা বিক্ষুব্ধ চেহারার মহিলাটা যেন তার কাছে না আসে। এতে ভিখিরি মনে খুব কষ্ট পায়। আসলে সেটা কোনো ভিখিরি ছিল না, সে ছিল এক ছদ্মবেশী জাদুকরি। তখনই সে কল্পনাকে একটা অভিশাপ দিয়ে কল্পনার চেহারা বিকৃত করে ফেলে। আরো সে অভিশাপ যে জন্ম মৃত্যুর ঠিক মাঝখানে কল্পনা আটকে থাকবে, যতদিন না এই বংশে তার মতোই দেখতে আরেকটা মেয়ে জন্মাবে, আর মেয়েটির বয়স যখন 18 হবে অর্থাৎ কল্পনার বয়সই, তখন তাকে মেরে ফেলতে হবে, তবেই কল্পনা মুক্তি পাবে। মুক্তি পাবে তার অভিশাপ থেকে, জীবন থেকে। আর নন্দিতাই সেই যে দেখতে হুবহু কল্পনা।
শুনলাম তোমার নাকি বিয়া ঠিক হয়েছে, পাত্র পাশে গ্রামের জমিদারের ছেলে।
তোমার কে কইছে?
দোকানে তোমার দাদার লগে কথা হইতেছিল, তখনই কইল অর্থনীতি খুব ভালো, তোমার লগে ভালোই হইব।
আমি কিন্তু যামুগা।
আরে রাগো কেন,
তোমার কি আমার বিয়া করার ইচ্ছা নাই?
থাকবো না কেন, আমার সব স্বপ্ন তো তোমার নিয়ে। কিন্তু
কোনো কিন্তু না, বিয়া করলে আমি তোমারই করুন, নাইলে আমি গলায় ফাঁসি নিন।
আহা, কি কইতাছ ওইসব?
তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি।
এই কেদা কেদা, ওইখানে
আমরা ঠাকুরমা নন্দিতা।
তোমার লগে তোমার ওইখানে কি করো?
ইয়ে মানে
তোমার উপরে, তোমার উপরে আমি একটা কালো ছায়া দেখতেছি।
এইটা কি কোন?
আমি মৃত্যু ছায়া দেখতেছি তোমার চারপাশে। শেষ করে দিব সব, শেষ করে দিব,
বুড়ির মাথা পাগল। আরে শঙ্কর দাদা নাকি?
কেডা ও বৌরি?
হ্যাঁ তাই তো মনে হয়। কই যান
বাজারে? তো এই ভর দুপুর বেলা তুমি এই রাস্তায় কি করো?
আপনারে দেখার জন্যই দাঁড়াইছিলাম। এই নীল পাঞ্জাবিতে কিন্তু আপনারে খুব সুন্দর লাগতেছে।
কি
না কিছু না, ভালো আছেন?
তুমি ভালো আছো?
আমার আবার ভালো আর মন্দ কেডা খবর রাখে। আচ্ছা আমারে আপনার কেমন লাগে? আমি কি দেখতে সুন্দর নন্দিতার সাইতেও?
মানে কেমন লাগবো আবার?
আহা কন্যা
ভালোই লাগে, তোমারে আমি ছোট বোনের মতোই দেখি।
আমি সে প্রতিদিন আপনাকে দেখার লেগে দাঁড়ায় থাকি, আপনি কি কিছুই বুঝেন না?
দেখো তোমার কোনো কথা আমি বুঝতেছি না, আমার যাইতে হইব, দেরি হয়ে যাইতেছে।
আচ্ছা যান। সই নে সন্দেশ খা। শোন আজকে আমার মনটা খুব ভালো।
স্যার
আমি মায়ের এসব কইয়া দিছি।
কি কইছ?
আমার শঙ্করের কথা।
মানে তোরা যে একজন একজনের ভালোবাসো তাই না?
হ মা কইছে সব ব্যবস্থা করব আমাকে বিয়ার।
ও কিন্তু তোর মা কেমনে এটা সমর্থন করে আমি বুঝতেছি না। আমি হইলে জীবনেও করতাম না। রাস্তার একটা স্যারা, না আছে বংশ পরিচয়, না আছে ভালো ঘর।
তোর আবার কি হইল?
কিছু না, আমি বাইর দিই, আমার মাথা ধরছে, কাইলামো।
আচ্ছা
নন্দিতা খুব কাছের বান্ধবী মেয়ে, পাশাপাশি তাদের বাড়ি, ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। নন্দিতা তার সব সমস্যা সবসময় মৌরীকে জিজ্ঞেস করত, অনেক বিশ্বাস করতে পারে। মৌরীও দেখতে খুব ভালো ছিল, মৌরীকে নন্দিতা নিজের বোনের মতো ভাবে, কিন্তু মৌরীর মনে ছিল সে নন্দিতার এত বিশ্বাস করছে। আসলে অনেক আগে থেকে সেও ভালোবাসতে শঙ্কর, কিন্তু শঙ্কর তো ভালোবাসে নন্দিতা, তাই নন্দিতার উপর তার প্রচন্ড হিংসা, আর এই হিংসায় সব শেষ করে দেয়।
মুড়ি ও মুড়ি বাড়ি আসো নাকি?
মতি দাদা আপনি এখানে এত রাইতে?
নন্দিতা কি তোমার বাড়ি দেয় নেই? এমনও বাড়ি ফিরে নাই কেন?
কই না তো, আজকে তো আমার লগে ওর দেখাই হয় নাই। কেন দাদা
এত রাইতে গেল কই মেয়েটা? এখনো তো বাড়ি ফিরল না। কই গেছে কইতে পারো? তুমি কি কিছু জানো?
মানে মানে আমি আসলে
কি হইছে কি তুই কদি আমারে?
আমি জানিও কই আছে আর কার লগে আছে সেটাও জানি, কিন্তু কোনটা ঠিক কইব না, তাই আপনারা আর কইতে পারেন না।
মানে কার লগে? আমার কাছ থেকে কিছু লুকায় না মরি, সব কই লেখাও।
আসলে নন্দিতা এই সময়ে শঙ্কর দাদার লগেই থাকে।
কোন শঙ্করের কথা কইতেছো?
আপনার দোকানে যে কাম করে।
কেন শঙ্করের লোকের কি?
তারা তো একজন আর একজনকে ভালোবাসে।
কি
মেলাদিনদের এই সম্পর্ক, লুকায় লুকায় এদিক সেদিক দেখা করে। আবার শুনছি নন্দিতার পেটে শঙ্করের বাচ্চা আছে।
কি কইতাছো তুমি এইসব? সত্যি কথা কইতাছো না মিথ্যা কথা কইতাছো? নন্দিতা কম এমন কাম করতে পারে না। ওরা কই আছে কম মারে?
ওই যে দিঘির পাড়ে আছে, গিয়া দেখে আসেন। এত রাইতে কোনো পুরুষ মানুষের লগে কেউ দিঘির পাড়ে থাকে নাকি? আপনি বুঝেন না? শুনছেন কুয়াশার ভিতরে রেডিও 89.2 FM-এ চলছে কুয়াশার মূল কাহিনী, যা প্রথম পর্ব এতক্ষণে শোনা হয়ে গেছে। আজকে আমাদের অনেকগুলো চরিত্র আছে এই গল্পে। নন্দিতা দেবনাথ শুরুতেই যা কথা আমরা শুনেছি যে চরম সুন্দরী ছেলে দেখতে, যে আমি আর কথা না বলি, আজকে বেশ লম্বা কাহিনী। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, যেখানে শেষ হয়েছে তার পরের কোথা থেকে শুরু হয়। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, সাথে আছে শেরবি।
দেখছো আজকে কি সুন্দর পূর্ণিমা!
একবারে তো মাল্লা
নন্দিতা
বোর্ডা তুমি
ঘটনাটি সব সত্য। শঙ্কর, তোমার কাছ থেকে এটা আশা করি নাই। ছোট ভাইয়ের মতন জানতাম তোমাকে। জানিতাম তুই শঙ্করের দোষ, আর তুই তার পাথরি দেওয়া পাইন্ডা, পরে আমার পিছে পিছে অঙ্গ বাড়িতে পেয়ে দিবি। আর নন্দিতা তুই বাবা ও মা বাইর করতিকা দেহ তোমার গোপনে ঠিক হয়ে যাবে নাই।
কি হয়েছে
অমতি? অমতি হয়েছে নাকি?
আমার
কথাটা আগে শুনো।
হয়েছে নাকি কবি? তো
তোমার আল্লাহ যে মায়েরা গেছে
আমি নন্দিতা রে ভালোবাসি, ওরে প্রাণ বিয়া করতে চাই।
চুপ চুপ, তোর মুখে আমার বোনের নাম লবি না। আচ্ছা রশ্মিতা, কি বুঝলা গেছ? কেমনে জন্ম লেছিলি তুই? বংশ পরিচয় কি? তো বুঝতে পারো হাত বড় কেমনে পাইলি? কেমনে পাইলি তুই? কেমনে পাইলি তুই?
দাদা ওরে এমনি মারো না দাদা, তোমার দোয়াই লাগে, তোমার দোয়াই লাগে। তাই না দাও, আর কোনো দোষ নেই দাদা।
বাবা এটা তুই কি করলি? মাথায় মারলি কেন? শান্ত
তুমি, তুমি তোমার মায়ের সামলাও, পরে কাইলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওই বানখোল লাশ বিলের পানিতে ফেলে দিয়ে শঙ্কর নামের কেউ আসিল না কখনো। এই নিয়ে আমি জানার একটা কথা আমার হবে।
মনিহিংসা বসে মতি, মানে নন্দিতার বড় ভাই শঙ্কর, আর নন্দিতার সম্পর্কের ব্যাপারে মিথ্যে কথা বলে। সে ভেবেছিল এটা শুনে মতি হয়তো তাড়াতাড়ি নন্দিতা গিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে, শঙ্কর আর নন্দিতার সম্পর্কটা ভেঙে যাবে। কিন্তু ঘটনা হয়েছে পুরো উল্টোটা। বাস্তবতা এত সহজ না। মতি খুব রক্তচাপা, আর সেই রাগের বশে শঙ্করকে খুনি করে ফেলে। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়, শঙ্করের মৃত্যুর ঘটনা জানাজানি হলেও এটা নিয়ে কেউ মুখ খোলে না। আর সাধ্য আছে যে গ্রামের জমিদারের ছেলের বিরুদ্ধে অভিযোগ পেল। এদিকে নন্দিতা দিন রাত তার ঘরে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না।
কেমন করে বসে রয়েছ কেন? ভাল লাগে না বাবা, কিছু ভাল লাগে না। মহিলা চাইতে মন চায়।
কেন জানতে চাস না কেডা করছে এইসব? প্রতিশোধ নিবি না?
হ
তাহলে আয় চলায় আমার কাছে।
নেহা যাও আমার, আয় ভরা পূর্ণিমার লাইট, আয় আমার লগে আয়।
এই যে এই পুষ্কনের নিচে আমার বাড়ি, আয়
মুক্তি, আজ আমি মুক্তি পাবো।
মুক্তি, আমি এখন মুক্ত।
দিদি দিদি ও দিদি জলদি আহ, তোমার মেয়ের লাশ বাস আছে দিদিকে।
কি কও ও মতির বাপ, তাড়াতাড়ি চলো নন্দী। ও আমার মা, তুই কি করলি এইটা? কথা কর, কথা কও মা, চোখ খুল আমার মা, চোখ খুল।
বাড়ির পাশে দিঘিতে নন্দিতার লাশ পাওয়া যায়। নন্দিতার পরনে ছিল লাল শাড়ি, লাল শাড়ি পরে একটা মেয়ে পানিতে উল্টো হয়ে ভাসছে। এই দৃশ্য যেন এক অদ্ভুত দৃশ্য, সবাই এটাকে আত্মহত্যা বলেই ধরে নেয়। লাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে, ময়না তদন্ত করার জন্য লাশ নিয়ে যায়। নন্দিতার পরিবার এতে কোনো বিরোধ করেনি। নন্দিতার বাবা আর ভাইয়ের এই ঘটনায় কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। তাদের চোখে নন্দিতা শঙ্করের সাথে যে সম্পর্ক করেছিল সেটা খুব অন্যায় কাজ করে ফেলেছিল বলে মনে করে। গ্রামে তাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল নন্দিতা। তাই নন্দিতার মারা যাওয়াতে তাদের তেমন কিছুই যায় আসে না, শুধু ওর মা একদম ভেঙে পড়ে, কিছুটা অসুস্থ হয়ে যান তিনি। অন্যদিকে নন্দিতার ময়না তদন্ত করা হবে পরদিন সকালে, তাই লাশ দিয়ে রাখা হয় লাশ কাটা ঘরে। রাতে সেখানে চৌকিদার থাকে যার ডিউটি সারা রাত পাহারা দেয়, তবে সে রাস্তা ঘুমিয়ে কাটাতেই বেশি পছন্দ করে। কিন্তু সেদিন রাতে নিজের চোখে তাকে যা দেখতে হলো তা ছিল কল্পনাতীত। লাশ কাটা ঘরের বাইরে বসেই ঝিমুচ্ছিল সে, হঠাৎ ঘরের ভেতর থেকে কেন যেন একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। প্রথমে সে এটা খুব বেশি পাত্তা দেয় না, কিন্তু কিছুক্ষণ পর সে ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। ঠিক ভয় না, কিছুটা কৌতূহল নিয়ে সে উঠে দাঁড়ায়, হাতে হ্যারিকেন নিয়ে এক পা দু পা করে এগিয়ে যায় ঘরের দিকে। ভেতরে গিয়ে দেখে যে কাপড়টা দিয়ে লাশ মরিয়ে রাখা হয়েছিল সেটা দরজার সামনে পড়ে আছে, আর নন্দিতার লাশ লাশ কাটার টেবিলের উপর উঠে বসে আছে। চোখ দুটো একেবারে সাদা, শাড়ি এলো বেলো ভাবে গায়ে জড়ানো। কিছুক্ষণ আগে কান্না করছিল, এখন পাহারাদারকে দেখে হাসতে শুরু করলো, এবং সে হাসি ছিল পৈশাচী।
কি দেহ, কি হইল, কথা কস নাকি, ভয় পাইছো?
আমারে অমনি বাইন দাঁড়াচ্ছিলি কেন্দ্রে? আমি তো নিতে পারতাছিলাম না, খুব খুব কষ্ট হইতেছিল আমার, খুব কষ্ট হইতেছিল।
হে ভগবান, চলে যা চলে যা, তুই চলে যা, একদম আমার কাছে আবি না।
প্রতিশোধ, প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। আর এর মাঝখানে, এর মাঝখানে যে আইব তারই আমি শেষ করে দিব, কাউরে সারুম না, কাউরে না।
বাঁচাও বাঁচাও, তোমরা কে কই আসো, বাইর হও বাইর হও, ওর ডাইনি, ওই একটা ডাইনি।
পাহারাদার খুব ভয় পেয়ে গেল, তার 50 বছরের এই জীবনে এরকম কিছু সে আজ পর্যন্ত দেখেনি। কোন রকমে দৌড়ে সে ঘর থেকে বের হয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছে। এদিকে দৌড়ে বের হওয়ার সময় তার হাতে থাকা হারিকেনটা নিচে পড়ে যায়। সে হারিকেন থেকে আগুন ছড়িয়ে যায় পুরো লাশ কাটাকে। সারা রাত দাউ দাউ করে জ্বলতে থাকে সব। একজন গ্রামবাসী আগুন জ্বলতে দেখে গ্রামের সবাইকে দেখে আগুন নিয়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, উড়ে গিয়েছে সব। নন্দিতা লাশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। পাহারাদারের জ্ঞান ফিরলে সবাইকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। সে ঘটনা সব খুলে দেয়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে। সবাই ভাবে হয়তো সে ভুল বসত আগুন লাগিয়ে দেয়, আর তার অপরাধ থাকবার জন্য এই মুক্তি পাওয়া। কিন্তু সেদিন রাত থেকে শুরু হয় সব। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে, তখন মোড়ের ঘরে কে যেন করা যায়।
আমার একটু জল দে না, শোই ও শোই।
না না না, এইটা কেমনে সম্ভব? আমি ভুল শুনতেছি।
দরজা খোল করতেছি, পরে আমি সারুন না। আমার কাজ থেকে তুই লুকায় থাকতে পারবি না।
দাইনি তুই, চলে যাই এখান থেকে। তুই তুই ঘরের ভিতরে কেমনে এলি নন্দিতা? তোর মুখ পড়া কেন? আমি আমি তোর রান্না দেখতে পারুম না।
তুই কি মনে করছ একটা দরজা আমারে থামাইবো? আমি আর চুপ করে থাকুন না, আমারে কেউ থামাইতে পারবো না। প্রতিশোধ প্রতিশোধ নিব আমি, একটা একটা কইরা সবগুলো শেষ করবো। কেউ বাঁচবো না, কেউ না, তুইও না। আর আমার আমার এই অবস্থা তোর জন্য হয়েছে। তুই তুই বেইমানি করছিস আমার লগে।
আমি কি করছি আমার লগে? এমন জ্ঞান করতে চাস তুই?
আমার আমার অনেক কষ্ট হয়েছিল রে সই। ওরা শঙ্করে কেমনে মারলো, এত কইলাম আমি, কেউ আমার কথা উঠল না। সারা শরীর কাইতে গেছিল, ও একটার পর একটা মায়ের খাইয়াও চুপ কইরা বসে আছিল, কোনো প্রতিবাদ করে নাই। আমি সাইয়া সাইয়া খালি দেখলাম, কিছু করতে পারলাম না। রক্তে বইরা গেছিল ওর পুরো শরীর। তারপর হঠাৎ এত জোরে মাথায় মারলো, মাইরাই পালাইলো আমার শঙ্করে। ওরা মাইরাই পালাইলো। তোর বড় ভাই এটা করবে, আমি কিন্তু করি না, বিশ্বাস কর। আমি আমি তো জানিও না কি হয়েছে, কবে হয়েছে। তুই তুই কিছুই করিস নাই?
না, খবরটা আমার কাছে আসবি না। তুলে যা, ওই যে ওই যে ওই যে আগুন লাগা দিব আমি।
চুপ, আর একটা কথাও না, আগুন আমার কিছু করতে পারবো না। আমি সব জানি, তুই কি মনে করছ? আমি আর তোর সঙ্গে চাইনা দিব তোরে। তুই দরকারে পাঠাইছিলি, আর কি কইছিলি? কত
কিছু না, আমি কিছু কই নাই। আমি
জানি জানি, আমি সব জানি। আমার মিশা কথা কইছিলাম, তুই এই যা আমার লগে কেমনে করতে পারলি তুই? অরে না, আমি বই ভাবতাম তুই একবার আমারই কইতে পারতি।
আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে।
না, তুই শুনবি আর আমি দেখি। আমার চোখে সঙ্গে পুরা তাই হবি তুই, একটা চিহ্ন রাখুন না। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় মৌরির শাড়িতে, আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে ঘরে আগুন লেগে যায়, পুড়ে যেতে থাকে মৌরির সমস্ত দেহ। সে চিৎকার করতে থাকে, ঘর থেকে বের হওয়ার জন্য ছুটোছুটি করতে থাকে। কিন্তু নন্দিতার আত্মা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার মনিবিহীন চোখে তাকিয়ে দেখতে থাকে মৌরির পুড়ে যাওয়া। এদিকে মৌরির চিৎকারে আশেপাশে মানুষ জড়ো হয়ে যায়।
কিন্তু কেউ আর ঘরের ভেতর ঢুকতে পারে না, কারণ ততক্ষণে ঘরের অর্ধেকটা পুড়ে গিয়েছে। ভেতরে ঢোকার মতো তেমন কোনো রাস্তাও বাকি নেই। সবাই বাইরে থেকে আগুন নেভানোর কোনো চেষ্টা করে, যেভাবে পারে সেভাবে কলসি গামলা পাতিল ভরে ভরে পানি এনে আগুন নেভাতে থাকে, কিন্তু তাকে কোনো লাভ নেই, আগুন জ্বলতেই থাকে। আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে, এই আগুন কিভাবে বা কেন লাগে সেটা কেউ বুঝতে পারে না। আবার আগুনে শুধু মৌরীর ঘরটাই পুড়ে যায়, কিন্তু তার ঘরে আশেপাশে অন্য কোনো ঘরে আগুনে একটু আঁচও লাগেনি। তারপর তার সবার কাছেই কেমন যেন খটকা লাগে, সবকিছু পুড়িয়ে একসময় আগুন নিভে যায় নিজে নিজে। মৌরীর ঘর পুরোটা একদম ছাই হয়ে ধুলার সাথে মিশে গিয়েছে, মৌরীর কোনো চিহ্ন মাত্র ছিল না। গ্রামের কেউ এটা কোনো ব্যাখ্যা খুঁজে পায় না।
অনেক দরিল, আর কতদিন তুমি এমনি না খেয়ে থাকবা? একটা কিছু তো মনে নাও, এমনিতেই তোমার শরীরটা ভালো না, তার উপরে আবার না খেয়ে থাকলে অসুখে পড়বা করে দিলাম। নন্দিতার কথা আমি এই বাণিজ্য করতে মানা করছি না, নন্দিতা নাই, ওই বংশ মর্যাদার কোনো দাম রাখে নাই, পূর্বপুরুষরা মান সম্মান দিয়ে গেছে আঙ্গ, আর ওই সব নষ্ট করছে, বংশের নাম খারাপ করছে।
আমার একমাত্র মাইয়া, আমি কেমনে থাকবো রে স্যার?
দেহ ঘরে নিয়ে কিছু কইবা না, ও আত্মহত্যা করছে, এমন একটা কাম ও কেমনে করতে পারল?
তোর দোষ, সব তোর দোষ, তোর লেগে এই আমার মায়েরা এমন করছে, আমার কাছে নাই।
তাও তুমি এটা লাগলে খাই আনিও, আমি গেলাম কামাতে বেলা।
নাই
দেখেন সম্ভব, বলুন বলুন সে মনে
আরে উঠো উঠো, তোমার মাই আইছে।
আমরা প্রথম থেকে দেখেছি যে নন্দিতার যাকে ভালোবাসত অনাথ ছেলে, নন্দিতার ছেলে জমিদারের মেয়ে এবং শঙ্কর ছেলে, যার কিছুই চাল ছিল কিছুই ছিল না, এবং শঙ্করকে তার ভাই মেরে ফেলে নন্দিতার সঙ্গে বিয়ে দেবে না দেবার বলে, সেখান থেকে ঘটনা শুরু এবং অনেক দূর গড়িয়ে গেছে ঘটনা। দ্বিতীয় পর্ব শোনা হয়ে গেছে, আপনি ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন, আমি আর কিছু জানাতে চাই না। আসুন তাহলে সময় নষ্ট না করে চলে যাই একেবারে শেষ পর্বে, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আমি আছি শারমিন আপনার সঙ্গে, আর আপনি সুচিত কুয়াশায়। নন্দিতার অচ্ছিক্ত আত্মা তাদের বাড়িতে যাওয়ার পর যখন তার মা দরজা খুলে না, তখন সে সেখান থেকে চলে আসে। নন্দিতার বাবা মা ঘটনাটা কাউকে জানে না, তারা ভাবে সবাই হয়তো তাদের পাগল থাকবে। বেশ কিছুদিন সবকিছু ঠিকঠাকই থাকে, কিন্তু তারপর ওদের মাঝরাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে, তখন তাদের বাড়ির চালে ঢিলমালা শব্দ হতে লাগে। প্রথমে একটা তারপর দুইটা এভাবে করে আস্তে আস্তে বাড়তে লাগলো। শুধু এতেই থেমে গেল না, কিছুক্ষণ পর আরো বিকট শব্দ হতে শুরু করে, যেন কি টিনের চালিয়েটি খুব জোরে জোরে লাফাচ্ছে। এত জোরে শব্দ হতে লাগলো যে আশেপাশের বাড়ি থেকে সবাই দরজা জানালা দিয়ে দেখতে লাগলো, কিন্তু কেউ যেন বাড়ি থেকে বের হয়ে আসার সাহস পাচ্ছিল না। সেদিন ছিল অমাবস্যা, ফুটফুটে অন্ধকারে তেমন কিছু দেখাও যাচ্ছে। সবাই শুধু একটা জিনিসই দেখতে পেল, আর সেটা হচ্ছে এক তোলা আগুনের মতো নন্দিতার বাড়ির ছাদের উপর এপাশ ওপাশ ছুটে ছুটে যাচ্ছে, একদম ভোর পর্যন্ত চলে আসছে। দিনের আলো দেখা দেওয়ার সাথে সাথে সে আগুনের জ্বালাটা কোথায় যেন হারিয়ে গেল। কবে সারা গ্রামে কথা ছড়াছড়ি হয়ে গেল, কেউ এই রহস্যের কোনো ভিত খুঁজে পাচ্ছিল। নন্দিতার বড় ভাই মতি এরকম কোনো ঘটনা মানতেই না, আসলে সে এসব কিছু বিশ্বাস করে না, তাই সেটাকে তাদের বাড়ির দখলে একটা ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু না, পরদিন রাতে আবারও সে একই ঘটনা, এবার মতি সকাল হতে সে চলে গেল পাশের গ্রামে। সেখানে খুব নাম করা এক ওঝা আছে,
আপনি যদি কিছু একটা
থাম, আর কমন লাগবে না, সব বুঝছি আমি। আজকা সূর্য ডোবার পর আমি এসে,
কিন্তু বাবা আপনি তো আমার বাড়ি ছিলেন না, ওই পাশের গ্রামের ওই আইছেন আপনি, এত দেরি করলেন যে,
আমার পথে বাধা দিল। ওই বাড়িতেই আছে, আমি ওরে দেখতে পাইতেছি, খুব খারাপ খুব খারাপ। এই জিনিস এত সহজে যাইব না, অনেক বছর পুরানা, যা জলদি
আয়।
এখন এই জল বাড়ির চারিদিকে ছিটায় দে।
ওঝা চলে যায়। এরপর দুই তিন দিন বাড়ির ভিতরে কিংবা গ্রামের কোথাও অস্বাভাবিক কিছু দেখা যায় না, মতি এবার একটু স্বস্তি পায়। এভাবে তাদের বাড়ির উপর থেকে খারাপ নজরটা এবার দূর হয়েছে, এখন তারা শান্তিতে থাকতে পারবে। আবার এদিকে নন্দিতার মা শঙ্খদেবী সারাদিন ঘরের এক কোনায় বসে তার মেয়ের সাথে কান্নাকাটি করে। অন্যদিকে মতি আর তার বাবা শ্যামল দেবনাথ ব্যবসার কাজে দুই দিনের জন্য শহরে চলে যায়। বাড়িতে থেকে যায় শঙ্খদেবী একা। মতি আর শ্যামল দেবনাথ চলে যাওয়াতে রাতে শঙ্খদেবী বাড়ির পাশের দিঘির পাড়ে একা বসেছিল। আর তারপর
বাইরে এক একলা বসা কি করতাস মা?
নন্দিতা মা আমার, তুই আইসস? আয় মা আমার কাছে আয়, কতদিন তোরে দেখি না।
তোমাদের তারা কেমন থাকি কম, তুমি খাম ছাড়া দিস কেন মা? শুকাইয়া কি হইস দেখছ?
কেন গেলি মা?
কই গেছি? এই যে আমি এইখানে আছি, তোমারে আমার খুব দরকার মা। আমি বাবা
ভিতরে সময়
রাত অনেক হইছে, ঘুমাস না কেন? যাইতে খাইলিও না, কি হয়েছে বাবা? কত আমারে
কিছু হয়নি,
ব্যবসা বলা না, শহরে গিয়ে আইলাম, তেমন কোনো লাভ হইল না। তোমার একলা থাকতে কোনো অসুবিধা হয় নাই তো?
না, একলা তো আসিলাম না, আমার নন্দি ছিল আমার লগে।
কি করতেছিস তুই? নন্দি চাইব করছি কা? বুঝছি তোমার মাথায় সমস্যা হয়েছে।
তুই কামটা ঠিক করস নাই বাপ।
আমারে বলতে তো না, আমি আমি যা করছি একদম ঠিক করছি।
না, একদম ঠিক করো নাই তুমি বড়দা।
নন্দিতা?
হ্যাঁ,
মনে হইলো যাও গে বাদ দাও।
আমি গেলাম, তুই ঘুমায় পড়।
আমার এমন কেন মনে হইলো? আমার মনে হইলো আমি নন্দিতারে দেখলাম।
একটু জল দিবা, বড্ড চেষ্টা পাইছে, দিবা একটু জল। মতি, আমি
ও মা কও কি করবা?
তোমার লগে অনেক জরুরি কথা আছে।
নন্দিতা, তুই এনে কেমনে?
তুমি আমার লগে এমন কেন করলা বর্দা?
না, এটা নন্দিতা না, আমি বল দেখতেছি, স্বপ্ন স্বপ্ন দেখতেছি, এটা আমার স্বপ্ন।
বর্দা, তাকাও না একবার আমার দিকে।
আমি কি দেখতেছি? সব সব আমার চোখের ভুল, এটা হইতে পারে না, এটা হইতে পারে
না। না বর্দা, তুমি যা দেখতেছ ঠিকই দেখতেছ। এইটা আমি, তোমার ছোট বোন, কত আদর কর্তা তুমি আমারে। দেখো এখন তাইয়া দেখো, এইটা আমি।
নন্দিতা, তুই তো তুই ফিরাইছে তোমার বোন, আমি কতদিন দেখি না। সে বাড়িতে তোরে সারা একদম ফাঁকা ফাঁকা লাগে। তুই যখন আসিলি ঘর মাথায় রাখছি, তোরে সারা এখন আর একদম ভাল লাগে। তারে মনে আছে প্রথম আমি তোরে নিয়ে মেলা গেছিলাম? বুঝে দেখ, এই ছোট্ট কাঠের ঘোড়াটা আমি কিনে দিছিলাম তোরে, কত খুশি হয়েছিলি তুই। তুই যাও পর, আমি এটা ঘরে এনে দিছি। তাইনি তুই না, আগুনে পুড়িয়া মর। আসছ কি আমার এত এত সঙ্গে বোকা মনে দি? পারবি না, আমার হাতে আছে তোর মরণ।
এই মোমবাতির ছোট্ট আগুন আমারে কিচ্ছু করতে পারবে না। এর সাইতে আর বড় আগুনে জ্বলছি আমি, ওই লাশ কাটা ঘরটাতে তোমরা আমারে ফালাই আইছিলা, একলা পইরা ছিলাম আমি। রাইতে ওই ঘরটায় আগুন ধরে দিল, আমার এত শখের লাল শাড়িটা পুড়ল, অল্প অল্প কইরা আমার শরীরের চামড়া আগুনে গইলা যাইতাছিল, আমার এত লম্বা চুল পুইরা ছাই হয়ে গেল, রক্ত মাংস গলতে গলতে কিচ্ছু বাকি রাখলো না, ছাই হইয়া মিশে গেলাম দুজন লগে। দেখো যে চামড়া সারা রক্তে মাংসে মানুষ দেখতে ঠিক এইরকম। আমার অনেক কষ্ট হয়েছিল বর্দা, আর তার সাথে বেশি কষ্ট হয়েছিল। যাও তুমি শঙ্করে মানুষের মতো মারতেছিল, আমি এত কইরা কইলাম তুমি একটা বারও আমার কথা শুনলা না, মাইরা ফেললাম আমার শঙ্করে।
আমার কথা বই
না, আর একটা কথা বলুন না, আমি
আমার আমার মাফ করে দে।
কোনো মাফ নাই,
মনে পড়ে বলা তোমার মরণ এইটা দিয়ে
যেভাবে মতি শঙ্করকে মেরেছিল সেভাবে নন্দিতা নিজ হাতে তার ভাইকে মেরেছিল। আর সে এই পুরো কাজটাই করে তার মায়ের সাহায্যে, কারণ ওই ওঝার মন্ত্রবদ্ধ বাড়ির ভিতরে সে ঢুকতে পারে। পরিবারের সবাই নন্দিতার বিরুদ্ধে থাকলেও একমাত্র তার মায়ই ছিল যে তাকে সবসময় সমর্থন করত। নন্দিতাও তার মাকে ভালোবাসে, মায়ের উপর তার কোনো রাগ ছিল, মাই তার সব কষ্ট বুঝত, এমনকি এখনো রাজি হয়ে যায় মেয়েকে সাহায্য করার জন্য। নন্দিতার অতৃপ্ত আত্মা মিশে যায় শঙ্করদেবী অর্থাৎ তার মায়ের দিকে, একই দেশে দুজনের বসবাস। এই শঙ্করদেবী আবার কিছুদিন পরেই সেটা নন্দিতার রূপ ধারণ করে। শঙ্করদেবী সবসময় নন্দিতাকে দেখতে পায়, তাদের মধ্যে সম্পর্কটা একদমই স্বাভাবিক থাকে। নন্দিতা তার বড় ভাই মতিকে সে রাতেই মেরে ফেলে। পরদিন সকালে উঠে গ্রামের সবাই দেখে নিজের বাড়ির গাছের ডালেই ঝুলছে মতির লাশ। হ্যাঁ, এটা সেই গাছ যে গাছের সাথে শঙ্করকে বেঁধে মারা হয়েছে। সবাই ভাবে বুড়ের পর হয়তো ভাই আত্মহত্যা করেছে অনুশোচনায় কিংবা অন্য কোনো কারণে, কিন্তু লাশ গাছ থেকে নামানোর পরই এক বিভৎস দৃশ্য দেখতে পেল সবাই। এটা যদি যেন কেউ বুঝতে ছিল, তাহলে দেখে মতির দুটো চোখ যেন আঙুল দিয়ে টেনে উঠতে থাকে, মুখের পাঁজর ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে যেন কেউ হাতুড়ি দিয়ে খুব নিখুঁত ভাবে কাজটি করেছে। গ্রামের কারো বুঝতে আর বাকি থাকে না যে এটা সেই হিল চোখের সাথে, কিন্তু কেউ জানে না যে সেটা আসলে নন্দিতা। তার পরের ঘটনাটা ঘটে সেদিন মতির বাবা শ্যামল দেবনাথ তার ছেলের মৃতদেহ পোড়ানোর জন্য শ্মশান থেকে নিয়ে গেল। সে সময় তখন ঘর দেখতে মতিকে চিতায় শোয়ানো হয়, কিন্তু একটা অদ্ভুত কারণে মতির লাশ বারবার চিতাকে গড়িয়ে নিতে পারে। প্রথমে সবাই ভাবে হয়তো লাশের কাজ রাখতে গিয়ে কোনো উঁচু নিচু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে আবার মতিকে শোয়ানো হয়েছে, আবারও সে একই এভাবে বারবার হতে থাকে। এরপর ঠিক করা হয় মতিকে বেঁধে রাখা হবে, কিন্তু ঠিক তখনই মতি উঠেই দাঁড়ায়। শ্মশান ঘাটে থাকা সবাই খুব চমকে ওঠে, এরকম তো তারা আগে কখনো হতে দেখেনি। পরে সবাইকে দূরে গিয়ে দাঁড়িয়েছে, মতির দেহে বিষাদ ভর করেছে বলে পুরুষ, এখন এখানে তাদের কিচ্ছু করার নেই। মতি মানে মতির মৃতদেহ আস্তে আস্তে হাঁটতে শুরু করে, খুবই এলোমেলো ভাবে এক পা দুটো করে হেঁটে যেতে থাকে। সেটা থেকে বেশ খানিকটা দূরে চলে যায়, তারপর ঝুপ করে পড়ে যায় মতির দেহ। কিছুক্ষণ পরে কোথা থেকে যেন চার পাঁচটার মতো কুকুর এসে জড়ো হয় সেখানে। কুকুরগুলো একদম কুচকুচে কালো রঙে, দেখতে একদম রূপগুলো যেন কয়েক মাস ধরে তারা কিছু খেতে পারে। সেই কুকুরগুলো এসে মতির মৃতদেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে লাগে। শ্যামল দেবরা প্রথমে বাধা দিতে যায়, কিন্তু পুরোহিত তাকে মানা করে, শুধু চুপচাপ দেখে যেতে পারে সব। কুকুরগুলো খুব তৃপ্তি নিয়ে মতির দেহ কামড়ে ছিঁড়ে কিছুই বাদ রাখে। মৃৎপিণ্ডটা নিয়ে দুই কুকুরের মাঝে কাড়াকাড়ি লাগে, দুজনে কামড়ে ধরে টানাটানি করে। এক মুহূর্তে মৃৎপিণ্ড কেড়ে দুই ভাগ হয়ে যায়, সেগুলো খেয়ে থাকে, শুধু বাকি থাকে হাত। সব খাওয়া শেষে কুকুরগুলো তৃপ্তির ডাক দেয়, সে ডাক শুনে গা শুনে ওঠার মতো অবস্থা হয় সবার। পুরোহিত সবাইকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে এই ঘটনা যেন বাইরের কাউকে না বলা হয়, তাহলে তাদের আরো ভীতি হতে পারে। সাথে শ্যামল দেবনাথকেও সাবধান করে দেয়, আসলে দোষ তাদের বাড়িতে, তাই তাকে যত দ্রুত সম্ভব এই বাড়িটা ছেড়ে দিতে পারে। কিন্তু নিজেদের বংশের শেষ চিহ্ন এই বাড়িটা, বললে কি ছেড়ে দেওয়া যায়? শ্যামল দেবনাথের দাদার দাদাও এই বাড়িতেই থাকে, এটা তাদের জমিদারির একটা অংশ। শ্যামল দেবনাথ বাড়ি ফিরে যায়। সে বাড়ি গিয়ে শঙ্করদেবীকে মতির মৃতদেহের ঘটনাটা আর বলে না, সে শুধু শুধু চিন্তা করে করে অস্থির হবে এই জন্য। তবে শ্যামল দেবনাথ একটা জিনিস লক্ষ্য করে, শঙ্করদেবী নন্দিতা মারা যাবার পর যেমন ভেঙে পড়েছিল, তেমন তো মতি যাবার পর কিন্তু ভাঙে না, এবং বড় স্বাভাবিক আচরণ করে, তখন যেন খটকা লাগে শ্যামল দেবনাথ। পরে সে এটা নিয়ে আর তার মধ্যে আর সেদিন রাতে ঘটে যায় আরেকটি ঘটনা।
না মা, তুই এটা করতে পারিস না মা, আমার কথা হুন, তুই এটা করিস না মা।
মা, তুমি না আমার লগে আসো?
হ মা, আমি তো সবসময় তোর লগে থাকি।
তাইলে আমার উপরে ভরসা রাও, দেখবা সব ঠিক হয়ে গেছে।
নন্দিতার মা, এত রাতে বাইরে কি করো? তোমার কি কিছু হয়েছে?
ইয়ে না, কিছু না, কিছু হয় নাই।
তোমার কি হয়েছে? তুমি জানি কেমন হয়ে গেছো।
কই, তেমন কিছুই হয় নাই।
আমি ঘুমাইতে গেলাম, আমি ঘুমাইতে গেলাম।
আচ্ছা যাও, আমি আইতাছি।
বাবা ঘুমাই গেছো?
হ্যাঁ।
তোমার লাগে কত দিন কথা কই না বাবা।
নন্দিতা, তুই এটা কেমনে সম্ভব?
কি কইতেছ? আমি
তাইলে আমি যে দেখলাম সাক্ষেপুর সাক্ষেপুর বাদ বাদ
আমার এটা একশো তাই তো। কি মনে করছিলা আমি গেছি গা তোমার গনা নিয়ে? তো আমি যাবো না একলা একলা, আমার অনেক ভয় করে। সেখানে তোমরা থাকলে আমার কোন অসুবিধা হইব না।
আমরা কার?
তুমি, মরি আর বর্দা। বর্দারে আমি মারছি নিজ হাতে, তারপর ওই কাছের সাথে ঝুলাই রাখছি। কি যে শান্তি লাগছে মনে। তাই এখন একজন বাকি তুমি বাবা।
আমার কি করছে?
তুমি কিছুই কর নাই
তাইলে?
না বাবা, তুমি তো কিছুই কর নাই। সেদিন আইতে যেদিন শঙ্করে মারলো তুমি তো চাইলে থামাইতে পারতা, কিন্তু তুমি কিছু করো নাই, কিছু করো নাই। তুমি পাইয়া চাইয়া দেখছো শুধু। আমারে মাফ কইরা দিও বাবা। রামেশ্বরের মাছ চাষে জমিদার বাড়ির সামনে গিয়ে হাজে কেউ তাদের যেতে বলে। সেদিন রাতে নন্দিতাকে পুরো বাড়ি আগুন লেগে গেল। দাও দাও করে সারা বাড়ি জ্বলতে থাকে সারা বাড়ির আগুনে যেন আকাশটাও লাগে। পুড়ে যায় সম্পূর্ণ বাড়ি, কিছুই আর অবশিষ্ট। এখন নন্দিতার বাবা শ্যামল দেব নাকি মৃতদেহ সেখানে ছিল কিনা এটাও তো জানতে পারে না, কারণ আগুন সব ঘুরিয়ে দিয়েছে, কিছু আর অবশিষ্ট ছিল। নন্দিতার বাবা মায়ের চিন্তা সেটা আর কেউ জানতে পারে। তাদের বাড়িতে সবাই এখন পোড়া বাড়ি হিসেবে, ওখানে কেউ যায় না, এমনকি বাড়ির আশপাশ দিয়ে ঘুরে যেতে মানুষ করে। বিশাল বাড়ি ফাঁকা পড়ে রয়েছে বছরের পর বছর। সেখানে এখন দেখা যায় মাঝে মাঝে খুব গভীর রাতে পুরো বাড়ি ডাল ডাল করে চলে উঠে। রাতে কেউ বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে শুনতে পায় বাড়ির ভিতর থেকে নন্দিতা কান্না শুনছে, অথবা নন্দিতা চিৎকার করে বলছে, তোমরা কেউ আমার শঙ্করকে বাঁচাও। এখনো সেই বাড়ির আশেপাশের বাড়ি থেকে মাঝরাতে শব্দ শোনা যায়, কে যেন সে বাড়ির ছাদে ঝিল মাঝে। মাঝে মাঝে এসব চলতে থাকে সারা রাত। সেই গ্রামে এখন মধ্যরাতে কেউ দরজায় কড়া গেলে এক গ্লাস জল চাইলেও কোনো শব্দ করা হয় না, কারণ সবাই জানে সেটা নন্দিতা। আর যদিও বা কেউ মিষ্টি পথে দরজার বাইরে থেকে জল দেওয়া তাকে সারা দেয়, তবেই তার কাল হয়ে যায়। পরদিন সকালে তার লাশ আশেপাশের কোনো একটা বড় লম্বা গাছের সাথে ঝোলানো থাকে। প্রতিটা লাশই দেখতে থাকে খুব বিক্ষোভে, ঘামছে, চোখ উপরে ফেলা হয়েছে, পেটের নাড়ি ফুল বের হয়ে আছে, হৃৎপিণ্ড যেন খাপড়ে নিয়ে গেছে এমন। তাই গ্রামের কেউ আর এই তাকে সারা দেয় না। প্রায় শ্মশান থেকে একটা মেয়েকে হাঁটতে দেখা যায় লাল শাড়ি পরে। কেউ কেউ বলে
সেটা বলতে চাই না শাশুড়ি। আবার কেউ কেউ বলে সেটা বলতে চাই দিদি। আবার কেউ বলে তারা দুজনকে নিয়ে একই সময় একই শাড়ি, শুধু মানুষটার চেহারা ভিন্ন। সন্ধ্যার পর তো শ্মশান ঘাটে যাওয়াটা কেউ কল্পনাই করতে পারে না। সেখানে থাকে নন্দিতা আর তার কোনো সম্পর্ক। তাই সন্ধ্যায় তাদের দেখা যায় শ্মশান ঘাটে খোলা ময়দানে, বিশেষ করে পূর্ণিমার রাতে, যেদিন গ্রামের সবাই দিনের আলো নিভে আসতে ঘরের ভেতর ঢুকে যায়। নইলে এরপর তারা আর বাড়ি ফিরে যেতে পারে না। তাদের লাশ নিজেদের ডুবে থাকা নন্দিতার গল্পটা একটা রহস্য থেকে যায়। আর কখনোই কেউ এই রহস্যের খোঁজ করতে পারে না। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম রহস্যময়ী। লিখেছেন জাসিয়া বিনতে শামিম, আর সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দিচ্ছি যারা আজকের কাহিনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। নন্দিতা দেবনাথের চরিত্রে অভিনয় করেছেন নিতুল, শঙ্কর দাসের চরিত্রে আবিদ, শ্যামল দেবনাথের চরিত্রে মণি, শঙ্খদেবী দেবনাথের চরিত্রে মিনু, মতি দেবনাথের চরিত্রে রেহান, মৌরিওয়ালার চরিত্রে অভিনয় করেছে শেহনীলা, কল্পনা চরিত্রে জেসিয়া, ওঝার চরিত্রে অভিনয় করেছে শ্বেত, এবং পাহারাদারের চরিত্রে ছিল সুখ। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ স্বামী বিদায় নিচ্ছি।
Exclusively on FusionBD.com.